হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় বাংলা নববর্ষ ও বাঙালি সংস্কৃতি। আমাদের টেলি সম্মিলনী লাইনে রয়েছেন বিশিষ্ট দুজন অতিথি, যারা এই সম্পর্কে আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আজকের অতিথি হচ্ছেন বাংলা সাহিত্যের অধ্যাপক, গবেষক ও লেখক, বর্তমানে লন্ডন প্রবাসী ডক্টর গোলাম মোর্শেদ। ডক্টর মোর্শেদের সম্প্রতি প্রকাশিত বই হাজার বছরের বাঙালি সংস্কৃতি, এরই মধ্যে দুই বাংলায় একটি বহুল পঠিত গ্রন্থ, বহুল আলোচিত। ডক্টর গোলাম মোর্শেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আমাদের আরেকজন বিশিষ্ট অতিথি হচ্ছেন অধ্যাপক তরুণ সান্যাল। অধ্যাপক সান্যাল একজন প্রবীণ কবি ও সাহিত্যিক, কলকাতা থেকে তিনি আমাদের সঙ্গে এই ফোন লাইনে আছেন। অধ্যাপক তরুণ সান্যাল, আপনাকেও স্বাগতম। আর শ্রোতারা, আপনারা এখনই টেলিফোনে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের স্টুডিও টেলিফোন নম্বর হচ্ছে 2026193062। আর মাত্র দিন দুয়েক পরেই শুরু হচ্ছে বাংলা নতুন বছর 1413 সাল। প্রকৃতির নিয়মে বছর আসে বছর যায়, কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে বোধ করি সংস্কৃতি ও জাতীয়তাবোধের একটি দিকও উন্মোচিত হয়। বাঙালির জন্য এ কেবল আনন্দের নয়, বিশেষত বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর একটি রাজনৈতিক মাত্রাও রয়েছে, বাঙালির স্বকীয়তা ও স্বাজাত্যবোধের প্রশ্নে। আজকের অনুষ্ঠানে সেই সব বিষয়, বাংলা নববর্ষের ইতিহাস, এর বিবর্তন এবং বাঙালি সংস্কৃতির সামনে নতুন নতুন চ্যালেঞ্জ। আমরা আসুন সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন উত্তর পর্বে। প্রথম প্রশ্নটি করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্য থেকে ডালিয়া। হ্যালো,
জর্জিয়া থেকে বলছি ডালিয়া। আমার প্রশ্নটা হল, পয়লা বৈশাখ হালখাতা বা ফলন ভিত্তিক উৎসব থেকে আজকে জাতীয় এক উৎসবে কিভাবে রূপান্তরিত হল?
অধ্যাপক গোলাম মোর্শেদ, পয়লা বৈশাখ হালখাতা থেকে এই রূপান্তর কি করে হল, এর বিবর্তন সম্পর্কে একটু বলবেন কি?
হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন, পয়লা বৈশাখ আপনি যেমনটা বললেন, এই পূর্ণা এবং হালখাতা এরকম সব আর্থিক বিষয়ের সঙ্গে জড়িত ছিল, কিন্তু আইয়ুবের আমলে, যখন পূর্ব পাকিস্তানের কথা বলছি 60-এর দশকে, যখন এই জিনিসটি পালন করা শুরু হয়, বিশেষ করে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকে, তখন কিন্তু এর সঙ্গে একটা রাজনীতি জড়িয়ে গেল। তখন সবকিছু বাঙালিয়ানার একটা জোয়ার চলছিল, তার মধ্যে সরকারও চেষ্টা করছিল সেই জোয়ারটাকে ঠেকাতে। সেই জন্য যেমন তারা রবীন্দ্রসঙ্গীত এক সময় ব্যান করেছিল 1965 সালের যুদ্ধের সময়, ঠিক তেমনি পয়লা বৈশাখ উদযাপনটাকেও আইয়ুব সরকার সবসময় নিরুৎসাহ করেছে। তারপর 1966 সালে আমরা লক্ষ্য করি যে ছায়ানটের উদ্যোগে ঢাকায় খুব বড় করে এই উৎসবটি পালন করা হয়, এবং তারপর ধীরে ধীরে এই উৎসবটা বড় হয়েছে, তার থেকেও বড় হয়েছে। এখন ঢাকায় সম্ভবত পয়লা বৈশাখ লাখ লাখ লোক এই অনুষ্ঠানে যোগ দেন, রাস্তায় বেরিয়ে আসেন। এটা আর এখন কোনো হালখাতা জাতীয় উৎসব নেই, এটা একটা রাজনৈতিক এবং একটা ধর্মনিরপেক্ষ উৎসব।
অধ্যাপক তরুণ সান্যাল, এর কি কোনো বিবর্তন ঘটেছে পশ্চিমবঙ্গে?
আমার মতে মোর্শেদ সাহেব তো সঠিকই বলেছেন, তার দেশের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় পশ্চিমবঙ্গ, তার সঙ্গে মিলে ভারতবর্ষ, এই বৈশাখী উৎসব বা বৈশাখ এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, একেবারে পাঞ্জাব থেকে শুরু করে একেবারে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত তো বটেই, ওদিকে আসাম, এদিকে উড়িষ্যা, এই সমস্ত জায়গাতেই আছে। তবে পশ্চিমবঙ্গের একটা অন্য ঐতিহ্য ইতিহাস আছে, এটা বাংলাদেশকে মেলানো, তার মানে আমাদের এই বৈশাখে ঐতিহ্যটা, ইতিহাস বছরের ঐতিহ্যটা এইরকম যে একদা নাকি যে পুরনো একটা সংবাদ ছিল, তা শশাঙ্কর সময় থেকে চালু ছিল। তো সম্রাট আকবর যখন এই বছরটাই চালু করেন, যে হিজড়ির সঙ্গে সম্পর্কিত করে, হিজড়ি যত বছর হয়েছে তাদের সঙ্গে সৌর এবং চন্দ্র বছর মিলিয়ে যে বছরটা তৈরি হয় সেটা আমাদের বাংলা বছর, এবং প্রত্যেকটি মাস মাসে রবি চাঁদে যে নক্ষত্র থাকে সেই অনুযায়ী মাস নিরূপিত হয়। যেমন বৈশাখ মাসে বিশাখা নক্ষত্র যদি পূর্ণিমাতে এসে পড়ে বৈশাখ মাস, এইটা হলো যে হিসেব ছিল। তা আমাদের দেশে ওই যে উনি বললেন মুর্শিদ সাহেব ঠিক বললেন যে হালখাতা বলুন অথবা ওই পুণাহ বলুন, এই সমস্ত কিছু মিলে একটা ঐতিহাসিক প্রক্রিয়া এর ভেতর ছিল।
ধন্যবাদ অধ্যাপক সান্যাল, আমরা একটা ছোট্ট বিরতি দিয়ে আবার অনুষ্ঠানে ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
এর পরের প্রশ্নটি করছেন কলকাতা থেকে হীরক কর।
রোকসানা গুলশান ঢাকা থেকে বলছি।
আমি
বর্তমানে রোকসানা গুলশান আছি। আধুনিক ধারার বাংলা নববর্ষ পালন উৎসব শুরু হয়।
রোকসানা গুলশান ঢাকা থেকে এই প্রশ্নটি করেছেন, আমি একটু ভুল বলেছিলাম সেজন্য দুঃখিত। ডক্টর গোলাম মুর্শেদ, বাংলা নববর্ষ রমনার বটমূলে কবে থেকে চালু হয়?
দেখুন, আমি একটি লেখা পড়েছি শামসুজ্জামান খানের, তাতে দেখতে পাচ্ছি উনি 1967 বলেছেন, 1967 সাল, কিন্তু আমার ধারণা যে তার এক বছর আগে থেকে এটা শুরু হয়েছিল 1965 সালে, সেপ্টেম্বরে যখন ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল তখন রবীন্দ্রসঙ্গীত ব্যান করা হয়, তার প্রতিবাদে একটা বিক্ষোভ দানা বেঁধেছিল শিক্ষিত লোকেদের মনে ঢাকার, এবং তারা সেটা প্রকাশ করেছিলেন দুভাবে, এক হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গেয়ে এবং দ্বিতীয় হচ্ছে নববর্ষ পালনের উৎসবটাকে বড় করে। তার আগে বলদা গার্ডেনে এই উৎসব ছোট্ট করে হতো বলে শুনেছি, কিন্তু 1966 সাল থেকে তারা এটা রমনা উদ্যানে নিয়ে আসেন, এবং তারপরে স্বাধীনতার পরে যখন এই উৎসব আরো বড় আকারে পালিত হতে শুরু করল তখন বটমূলে, রমনা বটমূলে এই উৎসব হতে আরম্ভ করে। আমি এইটুকুন পড়েছি একটি লেখায়, কিন্তু আমার সত্যি সত্যি নির্দিষ্টভাবে জানা নেই।
এবার অপেক্ষা করছেন যেটা আগে বলছিলাম কলকাতার শ্রোতা হীরক কর।
হ্যালো, আমি হীরক কর বলছি কলকাতা থেকে। মাননীয় বিশেষজ্ঞদের কাছে আমার প্রশ্ন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে যেভাবে বাংলা নববর্ষ পালিত হয় তার মধ্যে মূলত কোনো পার্থক্য দেখা যায় কি? আমার দ্বিতীয় প্রশ্ন, আজকের প্রজন্মের কাছে বাংলা নববর্ষ কি আদৌ একটা বাঙালি উৎসব নাকি নিছকই ছুটির দিন? ধন্যবাদ।
ঢাকার আরেকজন শ্রোতা একই ধরনের প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, আসুন তার কাছে যাওয়া যায়। হ্যালো।
হ্যালো, সালাম আলাইকুম, আমি ঢাকা থেকে নিশাত বলছি। বাংলা নববর্ষ নিয়ে আমার দুটো প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাঙালি জাতি একটি হাজার বছরের পুরনো শক্তিশালী জাতি যারা আধ্যাত্মীয়, অতিথিপরায়ণ, সংস্কৃতি মনা এবং প্রয়োজনে যারা হতে পারে বিপ্লবী। বাঙালিরা ক্রমশ তাদের এই বৈশিষ্ট্যগুলো ভুলে যাচ্ছে, যদিও নববর্ষ উদযাপন করা দেখে মনে হয় না এই সংস্কৃতি এতটা অবহেলিত, তবে কেন এই একদিনের বাঙালিপনা? আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বাংলা নববর্ষ গোটা জাতির উদযাপনের উৎসব, তবুও দুই বাংলায় এর উদযাপনের দুইটি ধারা লক্ষ্য করা যায়। যেমন ওপারবানায় হালখাতা খোলা হয় গণেশের পুজো করে, এবং এপারে আমরা নববর্ষ উদযাপন করি পান্তা উৎসব। যদি একই হয় তবে তা পালনে কেন এই বৈসাদৃশ্য? আমাদের পরিচয়টা তবে কি, বাঙালি বাংলাদেশি না বাংলাদেশি বাঙালি?
ডক্টর গোলাম মুর্শেদ, দীর্ঘ প্রশ্ন কিন্তু কিছুটা মিল আছে হীরক কর এবং নিশাত নাজনীনের প্রশ্নে।
আমার ধারণা যে নিশাত নাজনীন যে প্রশ্ন করেছেন তার মধ্যে কিছু উত্তরও রয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে, আমরা যেমনটা একটু আগেই লক্ষ্য করেছি যে ঢাকায় এটি উদযাপন করা হয় একটা রাজনৈতিক আন্দোলনের সঙ্গে মিলিয়ে, যখন বাঙালিয়ানার জোয়ার আসছিল অথচ সেটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছে তখনকার পশ্চিম পাকিস্তানি সরকার, সেটার প্রতিবাদে এই উৎসবটা পালন করা হতো। এটা বাঙালিয়ানার একটা উৎসব। অপরপক্ষে যদি আমরা কলকাতার দিকে তাকাই, এমনকি গ্রাম বাংলার দিকে তাকাই, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করব এখনো পয়লা বৈশাখ হালখাতা হয় এবং এর সঙ্গে আর্থিক দিকটার যোগাযোগই ঘনিষ্ঠ। কিন্তু ঢাকায় যে উৎসবটা এত বড় এখন পালন করা হয় সেই উৎসবটা কিন্তু এসছে রাজনৈতিক আন্দোলনের একটা ফলশ্রুতি হিসেবে, সেই জন্য এটা হয়েছে। এবং আমার ধারণা যে এটা একটা ধর্মনিরপেক্ষ উৎসব। এ প্রশ্ন কেউ করবেন কিনা কোন আপনার শ্রোতা আমার জানা নেই, কিন্তু আমি যদি এরকম প্রশ্ন না ওঠে তাহলে আমি নিজের থেকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলা নববর্ষ একটা বাঙালির নিজস্ব জিনিস। এটার মধ্যে যেমন করে হিন্দু ঐতিহ্য এবং মুসলমানি ঐতিহ্য মিশে গেছে এবং এটা যেমন একটা বাঙালি রূপ নিয়েছে, এরকম জিনিস আমরা বাংলায় খুব কমই পাই।
নিশাদ গণেশ পূজোর প্রশ্নটিও তুলেছেন, তবে সে প্রশ্নের জন্য আমরা যাব অধ্যাপক সান্যালের কাছে সংক্ষিপ্ত একটি বিরতির পর।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
অধ্যাপক সান্যাল, প্রশ্নটা হচ্ছে যে বাংলা নববর্ষ কতখানি ধর্মনিরপেক্ষ গণেশ পুজো হয় পশ্চিমবঙ্গে, এই প্রশ্নটি একজন তুলেছেন। আরেকটি প্রশ্ন এর সঙ্গে ছিল যে এটা কি নিছকই ছুটির দিন, একদিনের বাঙালিপনা, নাকি আসলেই এর একটা তাৎপর্য আছে?
আসলে যে পশ্চিমবঙ্গে এখন যে প্রশ্নটা উঠেছে, আমার মনে হয় এটা বাংলাদেশেও এসেছে। সেটা যেমন একটু আগে মুর্শিদ সাহেব বললেন ধর্মনিরপেক্ষ একটি জাতীয় উৎসব, পশ্চিমবঙ্গে সমস্যাটা হয়েছে আমাদের রাজ্যে ক্রমশ যেমন অর্থনৈতিক স্বার্থেই হোক আর বিশ্বায়নের স্বার্থেই হোক, যে কোনো কারণেই হোক, আমাদের দেশে ইংরেজি ভাষণ বিদ্যালয়ের সংখ্যা বাড়ছে এবং বাঙালির জীবনে আস্তে আস্তে গোটা ভারতবর্ষের অর্থ হিসেবে এক ধরনের সংস্কৃতির চাপ এসে পড়েছে, বোম্বাই চাপ এসে পড়েছে। ফলে আমাদের দেশের যারা বুদ্ধিবাদী মানুষ, এমনকি লোকবৃত্তের মানুষ, যেন মনে করছেন যে বাঙালি জীবনের ভেতরে যে লৌকিক মহিমা আছে, উৎসবের মহিমা আছে, এটাকে তুলে ধরা উচিত এবং সেই তুলে ধরতে গেলে পারে যেন ছুটির বিষয়টাও এসে যায় যে আমি রবীন্দ্রনাথের নাম ঘুরে ঘুরেই এই বৈশাখ মাসে চলে আসে। ওই যে গণেশ পুজোর কথাটা হলো, গণেশ বা লক্ষ্মী এই কোনটাই আর্য দেব দেবী নয়, অর্থাৎ বাংলার লৌকিক উৎসব হিসেবে এই সব দেব দেবী উৎসব মানে ব্যবহার হতো কোথাও হালখাতার জন্য, উন্নাহের জন্য। কিন্তু মনে করিয়ে দিই যে পশ্চিমবঙ্গে এই ধরনের হালখাতাই হোক আর উৎসবই হোক, হিন্দু মুসলমান সকলেই যুক্তভাবে এই উৎসবে যোগ দেন। যেমন ধরা যাক যে বড় বড় ব্যবসায়ী যারা মুসলিম ধর্মেরও আছেন, তারাও কিন্তু হালখাতা করেন, আর হিন্দুদের ভেতর তো বটে, বিশেষভাবে মারোয়ারি সমাজে। সেই জন্য এটা শুধুমাত্র ছুটির দিন যদি বলা হয়, এটা বাঙালি আনার দিন। আর অপরদিকে ব্যবসায়ীদের দিকে, ভারতবর্ষের বিস্তৃত ব্যবসার জগতের সঙ্গে যারা কোনো না কোনো ভাবে যুক্ত, তারা ওই যে পুরনো অনেক সংস্কার থাকে সেইভাবে ব্যবহার করে। একটি যোগ করি প্রসঙ্গ, বঙ্গদেশে বা বাংলাদেশে উৎসব এটা যখন হচ্ছে, আমাকে ক্ষমা করে দেবেন, সেটা যেটা বলছি একটি জনগোষ্ঠীর ভেতরে আনন্দ উৎসবের ভেতর দিয়ে একটি জাতীয় চরিত্রটা প্রতিফলিত হতে থাকে। যখন ধর্মগত চাপ সমস্ত সময় বলা হয় যে এই ধরনের উৎসব চলবে না, আমি তো জানি বাংলাদেশে মৌলবাদী যারা তারা পয়লা বৈশাখের উৎসবকে পছন্দ করে না, কিন্তু লোকে বলে যে যেমন হলে ক্যাথলিকদের ভেতরে যেমন বিশেষ উৎসব আছে, যেমন হিন্দুদের মধ্যেও বিশেষ উৎসব আছে, আবার অন্য অন্য অঞ্চলের মানুষের বা কখনো কখনো ধর্মভিত্তিক উৎসব আছে, এমনকি হিন্দুদের ভেতরে উৎসব নেই বলে তার ব্রুহাহা বলে চেঁচেমেচে করে। এমনি বাংলাদেশের উৎসবটা আসলে পয়লা বৈশাখ জাতীয় সত্তাকে পুনরাবিষ্কার করে বাঙালিয়ানাকে প্রতিষ্ঠা করার জন্য এটাকে একটি উপকরণ বা প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে। আমি বলি 16ই অক্টোবর যেমন আমাদের কাছে অত্যন্ত বেদনার দিন 1905 সাল, আবার 16ই ডিসেম্বর 1971 সালে গৌরবের দিন, এই গৌরবের দিনটা স্মরণে রেখে ওই যে বললেন মুর্শিদ সাহেব যে 65-66 সাল থেকে যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল বাঙালি সংস্কৃতিকে মানে বিধৃত হয়ে করে একটা জাতীয় চরিত্র তৈরি করা, পৃথিবীতে এমন কোন দেশ দেখা যায় না যে ভাষা এবং সংস্কৃতিকে মুক্ত করে স্বাধীনতা অর্জন করে।
আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরে আসছি।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
আমি একটা অনুরোধ সবিনয়ে করব আমাদের সম্মানিত অতিথিদের, যে উত্তর আমরা একটু সংক্ষিপ্ত রাখার চেষ্টা করব, কারণ আমাদের বহু শ্রোতাই আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রশ্ন করার জন্য প্রস্তুত রয়েছেন, হয়তো তাদের প্রশ্নে এসব বিষয় চলে আসতে পারে। এখনকার শ্রোতা হচ্ছেন ওয়াহিদ আসগার টরন্টো কানাডা থেকে। হ্যালো।
হ্যালো, আমি ওয়াহিদ আসগার টরন্টো থেকে। আমার দুটো প্রশ্ন। বৈশাখ মাসের শুরুতে নববর্ষ পাঞ্জাব থেকে বাংলাদেশ এক কথায় সমগ্র ভারতবর্ষে নানান নামে পালন উদযাপন করা হয়, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশেও যেমন ক্যাম্বোডিয়া, থাইল্যান্ডে একই সময় নববর্ষ উদযাপিত হয়। আমার প্রশ্ন, এই যোগাযোগের পেছনে ইতিহাস জানালে খুশি হব। দ্বিতীয় আমার একটা প্রশ্ন এবং প্রস্তাব, যেহেতু সমগ্র দক্ষিণ এশিয়া এবং বেশ কয়েকটি দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন বছর পালিত হয়, সম্ভবত এটা আমাদের সবচেয়ে প্রাচীন সাংস্কৃতিক যোগসূত্র এবং ঐতিহ্য, আমরা সবাই মিলে এই বৈশাখ মাসকে সংস্কৃতির ঐতিহ্যের মাস হিসেবে পালন করলে কেমন মনে করেন? ধন্যবাদ।
হ্যাঁ, প্রশ্ন দুটি ছিল, একটি হল যোগাযোগের ইতিহাস, অধ্যাপক তরুণ সান্যাল, এই যে উনি বললেন যে গোটা ভারতবর্ষে এবং তার বাইরেও দক্ষিণ পূর্ব এশিয়ায় নববর্ষ পালিত হয় বাংলা নববর্ষের মতোই অনেকটা সন্তারিক নেই, তো এ বিষয়ে যোগাযোগের ব্যাপারটা একটু বলবেন কি?
হ্যাঁ, এইভাবে বলা যেতে পারে। ধরুন এই বৈশাখ মাসের যে উৎসবটা হয়, এটা রবি শস্য উৎপাদনের একটা বিশেষ কি বলবো যে একটা সাফল্যের উপর ভিত্তি করে। আগে আমাদের এই বঙ্গদেশেই ছিল অগ্রহায়ণ, মানে ওই সময়টাতে ধান চাষের সাফল্য হতো, পৌষ পার্বণ ইত্যাদি ইত্যাদি হতো। তারপর রবি শস্যের গৌরব যখন দেখা গেল, বিশেষভাবে মোগল রাজত্বের সময়, এবং সেই প্রক্রিয়াটা ছড়িয়ে গিয়েছিল একেবারে পাঞ্জাব থেকে বঙ্গদেশ পর্যন্ত। আবার এইখান থেকে যে নৌকো জাহাজ ভাসিয়ে এখানকার বহিষ্ঠ গুলিকে ভাসিয়ে যারা একদা শ্যামদেশে গেছেন, মালয়ে গেছেন, ইন্দোনেশিয়ায় গেছেন, একটা বিস্তৃত যোগাযোগ তাদের ভেতর ছিল। আমি আবারও বলছি, জাতীয় যোগাযোগটা তৈরি হয় যেমন বাণিজ্যের ভেতরে, ভাষার ভেতরে, উৎসবের ভেতরে। উৎসবের ভেতর দিয়ে, যোগাযোগের ভেতর দিয়েই আমরা বলতে পারি ভারতবর্ষ, বাংলাদেশ, এর সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া অজস্র।
ওয়াহিদ আজগারের দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল, বৈশাখ মাসকে সংস্কৃতির ঐতিহ্যের মাস বলে পালন করলে কেমন হয়, এই প্রস্তাব সম্পর্কে ডক্টর গোলাম মোর্শেদ।
এটা আমরা ইচ্ছা করলে কয়েকজন মিলে বলতে পারি না যে এটাকে সংস্কৃতির একটা প্রতীক হিসেবে পালন করতে হবে। আমরা ইতিমধ্যেই এটাকে একটা আমাদের বড় উৎসব বলে গণ্য করি, কাজে এটা আমাদের সংস্কৃতির অংশ হয়েই আছে। আমি যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম অধ্যাপক সন্যালের কথা শুনতে শুনতে, সেটা হচ্ছে যে দেখুন, এই বাংলা নববর্ষ বলে আমরা যেটাকে বলছি, এটা আকবরের সময় প্রবর্তিত হয়, এখন থেকে এই 439 বছর আগে বা এইরকম সময়তে, এবং তখন এটার নাম ছিল কিন্তু বঙ্গাব্দ নয়, এই কথাটা মনে রাখা দরকার। এটার নাম ছিল ফসলি সন, এবং ফসলি সনটা শুধু ভারতবর্ষের না, এটা ইরানের উৎসব ফসলি সন, এর সঙ্গে যোগাযোগ আছে ফসলের। এখনো সমস্ত দক্ষিণ ভারতে এই উৎসবটাকে, এই দিনটাকে তারা বলেন ফসলি সন, তারা কিন্তু বাংলা বলেন না। আমরা বঙ্গদেশের লোকেরা এই ফসলি সনের একটা নাম দিয়ে নিয়েছি, সে নামটা হচ্ছে বঙ্গাব্দ। এবং এই প্রসঙ্গে আর একটা কথা না বললে আসলে উত্তরটা অসম্পূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে যখন আকবরের সময় এটা করা হয়, তখন পয়লা এপ্রিল শুরু হতো নতুন বছর, এবং সেই থেকে এখনো অবধি পয়লা বছর, পয়লা এপ্রিল আমরা রাজস্বের বছর শুরু বলে গণ্য করি, এটা তখন থেকে এটা চালু হয়েছে। কিন্তু 1582 সালে যখন পোপ গ্রেগরি ইংরেজি সনের একটা সংস্কার করেন, তখন 10 দিন সরে যায়। তাছাড়া অয়ন চলন বলে একটা কথা আছে, তাতে 79 বছরে একদিন প্রায় সরে যেতে পারে। সেইভাবে এখন 14 এপ্রিলের দিকে পালন করা হচ্ছে পয়লা বৈশাখ, কিন্তু আসলে এটা শুরু হতো পয়লা এপ্রিল।
ধন্যবাদ, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে ফিরে আসছি আবার।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
কানাডা থেকে আমাদের আরেকজন শ্রোতা সঞ্জীব রয়েছেন লাইনে, টেলিফোন লাইনে। হ্যালো।
হ্যালো,
বলুন।
আমি শুভ নববর্ষ। আমার প্রশ্ন, বাংলা নববর্ষ উদযাপন অথবা যে কোনো বাংলা পার্বণ উদযাপন আমাদের বাঙালি সংস্কৃতির একটা অঙ্গ। এই সুস্থ এবং সুন্দর সংস্কৃতির উপর বিশেষ করে বাংলাদেশে বারবার হামলা চালাচ্ছে জামাত, তার অঙ্গ সংগঠন, জঙ্গি দলগুলো। আমার প্রশ্ন দুটি। এক নম্বর, যেহেতু একটি দেশের সরকার তার স্বীয় সংস্কৃতি চর্চাকে জোর পৃষ্ঠপোষকতা করবে সেখানে বর্তমান জামাতি বিএনপি সরকার অথবা জামাত ঘেঁষা সরকার বলা চলে। এই সংস্কৃতিকে তারা তো এগিয়ে নিয়ে যেতে দূরের কথা, বাঁচিয়ে রাখতে পারবে কি? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, এখন যেভাবে বাংলা ভাষার আন্দোলনের পাশাপাশি আমার মনে হচ্ছে যে এই মাদ্রাসা ভিত্তিক যে স্কুলগুলো হচ্ছে, মাদ্রাসাগুলো হচ্ছে, সেখানে আরবি ভাষার আন্দোলন তো গড়াবে না।
এই জাতীয় আরো দুজন আমাদের প্রশ্ন করেছেন, আমরা এই প্রশ্নগুলো একসঙ্গে নিই, কারণ এগুলো বোধ হয় সম্পর্কিত প্রশ্ন। এখন অস্ট্রেলিয়া থেকে আছেন আইভি রহমান। হ্যালো।
হ্যালো, আমি আইভি রহমান অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে বলছি। অনেক স্মৃতির ফিরে একটা উজ্জ্বল দিন, সেটা হলো পয়লা বৈশাখ। আমরা বাঙালি রাজারা দেশ মাটি আত্মীয় পরিজন ছেড়ে এ দূর প্রবাসে বসে আছি, তাদের পক্ষে পয়লা বৈশাখ ভুলে থাকা অসম্ভব এবং অকল্পনীয়। বাংলা নববর্ষ ভুলে যাওয়া মানে আমাদের একান্ত নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাওয়া। কিন্তু ইদানিং কালে আমাদের এই ঐতিহ্য, আমাদের এই সংস্কৃতি একটা হুমকির সম্মুখীন, একটা কালো কুৎসিত হাতের ছোবল একে ধীরে ধীরে নষ্ট করতে এগিয়ে আসছে। অপসংস্কৃতির একটা জোয়ার বইতে শুরু করেছে। আমরা যারা বাংলায় কথা বলি তাদের গর্ব আমাদের এই বাংলা ভাষা। এই ভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন, অমর করে গেছেন বিশ্বব্যাপী বাংলা ভাষার মজবুত ইমারত, আমরা কি সেই ইমারত, সেই সংস্কৃতি, সেই সভ্যতা, সেই ঐতিহ্য সংরক্ষণ করতে এবং এই হুমকির মোকাবেলা করতে প্রস্তুত আছি? যদি থাকি কিভাবে? ধন্যবাদ।
আরো একজন প্রশ্ন করেছেন এই ধরনে, ঢাকা থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম। হ্যালো।
হ্যালো, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নজরুল ইসলাম ঢাকা থেকে বলছি। আজ বাংলাদেশ মৌলবাদের ধর্মীয় চাপে বাঙালি সংস্কৃতির মুখে, আমার প্রশ্ন হল মৌলবাদী অ্যাকশনের কারণে কি অদূর ভবিষ্যতে বাঙালি সংস্কৃতিকে হারিয়ে ফেল? আমার প্রশ্ন হল, গত আওয়ামী লীগ শাসনামলে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রথমবার জঙ্গিবাদীরা যে আঘাত নিয়ে সাংস্কৃতিক অঙ্গে হুমকির মুখে ঠেলে দিয়েছে, তার জন্য দায়ী ব্যক্তিদের সাজা কি কোনোদিনই এই স্বাধীন বাংলাদেশের মাটিতে হবে না?
এই প্রশ্নের উত্তরের জন্য আমরা ডক্টর গোলাম মোর্শেদের কাছে যাচ্ছি। ইসলামী মৌলবাদীরা বাঙালি সংস্কৃতির জন্য যে একটা হুমকি স্বরূপ, এই প্রশ্ন উঠে এসছে আর কি। ডক্টর গোলাম মোর্শেদ,
দেখুন, আমার নিজের ধারণা যে যখন উপর থেকে নিষেধ আসে, যখন একটা বিশেষ করে সরকারি নিষেধ যখন উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন জনগণ তার উল্টো পথে চলতে শুরু করেন। এক সময় মুসলমানরা বলতেন না যে তাদের মাতৃভাষা বাংলা। যখন সেই বাংলা ভাষার উপরে চাপ এলো সরকারের তরফ থেকে, তখন কিন্তু তারা প্রাণ দিয়ে সেই ভাষার মান রক্ষা করেছেন। ঠিক তেমনি রবীন্দ্রসঙ্গীত কজন গাইত ঢাকায়, কিন্তু যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান করা হলো সরকারের তরফ থেকে, নিষেধ করা হলো, নিষেধাজ্ঞা জারি করা হলো, তখন কিন্তু আমরা লক্ষ্য করলাম যে রবীন্দ্রসঙ্গীত নিয়ে একটা দারুণ হইচই হচ্ছে। রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে রমনায় গিয়ে বসছে লোকজন, কিন্তু গানও শুনছে না, কিন্তু সেখানে হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে। সেটা হচ্ছে তাদের একটা প্রতিবাদ। আমার নিজের ধারণা যে কোনো যদি জামাতি সরকাররা যদি চেষ্টা করে এই পয়লা বৈশাখের যে উৎসবটা স্বতঃস্ফূর্তভাবে বাংলাদেশের বাঙালিরা পালন করেন, সেটাকে যদি দমন করতে চেষ্টা করেন, আমার ধারণা এর পেছনে আরো বেশি লোক বেরিয়ে আসবে। তবে কিনা, যদি বহু বছর ধরে এই ধরনের সরকার ক্ষমতায় আসতে থাকে এবং তারা যদি এর বিরুদ্ধে কাজ করতেই থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে দেশে একটা পরিবর্তন হওয়া অসম্ভব নয়। হয়তো দেখা যাবে এই উৎসব পালন আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। যেমন এবারে আমি লক্ষ্য করলাম যে পয়লা বসন্ত উৎসব ঢাকায় হচ্ছিল, যেভাবে তরুণ তরুণীরা ট্রাকের উপর ওঠে, যে ধরনের পোশাক পরে, যেরকম কাছাকাছি এসে এই উৎসব পালন করার ছবি দেখাচ্ছিলেন, তাতে কিন্তু আমার ধারণা যে মৌলবাদীদের এই হামলা সত্ত্বেও এই উৎসব লোকজন পালন করছে, বিশেষ করে তরুণ সমাজ পালন করছে। আমার ধারণা এই জামাতি সরকার অথবা জামাত প্রভাবিত সরকার যদি পয়লা বৈশাখ দমন করতে চেষ্টা করে বা এই উৎসবটিকে চাপিয়ে রাখতে কি বলে এটাকে, যে এই উৎসবটিকে যদি নিরুৎসাহ করার চেষ্টা করে, আমার মনে হয় সাধারণ মানুষ সেটা মেনে নেবে।
আরেকটি সংশ্লিষ্ট প্রশ্ন ছিল, অত্যন্ত সংক্ষিপ্ত উত্তর, এবং ডক্টর গোলাম মোর্শেদের কাছে যাইব সেটা, রমনার বটমূলে যারা আক্রমণ চালিয়েছিল তাদের আদৌ বিচার হবে কিনা?
এটা তো রাজনৈতিক একটা ব্যাপার। আমার নিজের ধারণা যে এই যখন বটমূলে এই হামলা হয়েছিল তখন আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল, আওয়ামী লীগ এটা কিছু করতে পারেনি। আমরা সুতরাং এটাকে এ বলে বলতে পারি না যে জামাতিরা বা জামাতি সরকার এটার কোনো বিচার করল না, এ কথা আমরা বলতে পারি না। আমার নিজের ধারণা বাংলাদেশের যে পুলিশ বিভাগ, বাংলাদেশের যে গোয়েন্দা বিভাগ, তারা ব্যর্থ হয়েছে বলেই এটার বিচার করা সম্ভব হয়নি।
ধন্যবাদ।
তারা সক্রিয় হতো তাহলে যেমন করে জেএমবি নেতাদের এখন ধরা হচ্ছে, তেমনি করে এই মাওবাদীর জন্য যারা দায়ী তাদেরও ধরা সম্ভব হতো।
ধন্যবাদ। একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে আমরা ফিরে আসছি অনুষ্ঠানে।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
মালয়েশিয়া থেকে জালাল উদ্দিন আছেন লাইনে। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
শুভ নববর্ষ। আমি জালাল উদ্দিন, পশ্চিম মালয়েশিয়া থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে পহেলা বৈশাখ বাঙালি জাতির অমোক শক্তি, এতে কোন সন্দেহ নেই, এবং এই শক্তি তারুণ্যের শক্তি। পয়লা বৈশাখ মানে বাঙালির ঐতিহ্য, মূল্যবোধ। আর এখন আমার মূল প্রশ্ন হল যে রমনার বটমূল্যে বোমা হামলায় অংশ না সেই তরুণরাও তো এদেশের বিদ্রোহী তারুণ্য শক্তির একটি অংশ, তারা কেন ধ্বংস করতে চায় বাঙালি জাতীয়তাদের চেতনা? কি নিজ দেশে ভিন্ন সংস্কৃতি উক্ত করতে কেন এত মরিয়া তারা? এত সমৃদ্ধ যে জাতির ঐতিহ্য, সেই জাতির একদল বাদন হওয়ার তরুণ তরুণী কিসের নেশা হয়ে উঠল জঙ্গি? এটা আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ।
এটি এর খানিকটা উত্তর আমরা পেয়েছি, কিন্তু ডক্টর গোলাম মোর্শেদ, আপনি যদি সংক্ষেপে বলেন যে এই তরুণদের মধ্যে জঙ্গিবাদ, বিশেষ করে ধর্মীয় জঙ্গিবাদ, কেন মাথা চাড়া দিয়ে উঠছে?
সেটা বলা কিন্তু মুশকিল, কারণ আমি এ সম্পর্কে কোন বিশেষজ্ঞ নই। কিন্তু আমি একটা ট্রেন্ড লক্ষ্য করছি, একটা প্রবণতা লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে যেখানেই একটা ধর্ম নিরপেক্ষ জিনিস আছে বাংলাদেশে, সেইটির উপরে আঘাত করার জন্য খুবই তৎপর হয়ে উঠেছে জামাত প্রহৃত তরুণীরা, তরুণ তরুণীরা। আমি তরুণীরাও বলছি এই জন্যে যে আমি যেরকম করে বাংলাদেশে বর্তমানে মেয়েদের মধ্যে উৎসাহ লক্ষ্য করছি মৌলবাদের দিকে, সেটা দেখে আমি খুবই আশ্চর্য হয়েছি। যদিও মৌলবাদ এলে প্রথম আঘাতই পড়ে মেয়েদের ওপর, তাদের পর্দায় যেতে হবে, আফগানিস্তানে যেটা আমরা লক্ষ্য করেছি।
ধন্যবাদ।
আমার নিজের ধারণা যে যে উৎসবগুলো সঙ্গে ধর্মের যোগ নেই সেই উৎসবগুলোকে নিরুৎসাহ করা, এবং যে উৎসবগুলোর সঙ্গে ধর্মের যোগ আছে সেইটাকে সরকারি আনুকূল্যে তুলে ধরার একটা প্রবণতা বাংলাদেশে লক্ষ্য করেছি। গতকাল ছিল ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী উপলক্ষে ঢাকা রাস্তায় শোভাযাত্রা হয়, মিছিল হয়, আমি এটা আমার জীবনে দেখিনি, কিন্তু এটা একটা নতুন প্রবণতা।
ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাব, কিন্তু আবার অনুগ্রহ করে অনুরোধ করব আমাদের সম্মানিত অতিথিদের একটু সংক্ষেপে উত্তর দিতে। আমি জানি যে বিষয়টি অত্যন্ত, যাকে ইংরেজিতে বলা যায় ইনভলভিং, কিন্তু তারপরেও আমরা চেষ্টা করব উত্তর সংক্ষেপে রাখতে। এবারের প্রশ্নটি করেছেন কুষ্টিয়া থেকে নিজামুল হক। হ্যালো।
হ্যালো, আমি কুষ্টিয়া থেকে অধ্যাপক নিজামুল হক বলছি। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অপরিহার্য অংশ। বৈশাখ বাঙালির ঐতিহ্য আর অহংকার, কিন্তু কালের পরিক্রমায় পরিবর্তনশীল মূল্যবোধের কারণে পাশ্চাত্য সংস্কৃতির করাল গ্রাস আর আকাশ সংস্কৃতির আগ্রাসনে বাঙালির সে ঐতিহ্য আজ মুখর অতীত আর সুখময় স্মৃতি। তাই পহেলা বৈশাখের আগমনে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে, সে কারণেই পহেলা বৈশাখ একদিনের জন্য বাঙালি সাজা ধুম পড়ে যায়, এটা আত্মপ্রবঞ্চনা নয় কি? আমার প্রশ্ন হল বাঙালি সংস্কৃতির হার
আমাদের আরেকজন শ্রোতা প্রায় একই রকম প্রশ্ন করেছেন আটলান্টা থেকে, দিলরুবা। হ্যালো,
আসসালামু আলাইকুম।
আমি দুঃখিত থেকে
আপনাদেরকে শুভ নববর্ষ জানিয়ে আমার প্রশ্ন শুরু করি। হিন্দি ভাষা ও সংস্কৃতির প্রতি সমগ্র শ্রদ্ধা জ্ঞাপন করেই বলছি যে আজকাল আমাদের বাংলায় দেখতে পাই লেখা লাগাতার হরতাল বা জয় টু বাংলা নববর্ষ। এসব শব্দ বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে না অবমূল্যায়ন করে তথা স্বকীয়তা বিনষ্ট করে, একটু বলবেন কি?
প্রথম প্রশ্নের জন্য আমি অধ্যাপক সানালের কাছে যাচ্ছি যে বাঙালি সংস্কৃতির হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার উপায় কি?
হ্যাঁ, আমার মনে হয় যে ডক্টর মুর্শেদ কথাটা উল্লেখ করেছেন যে ওই জাতীয়তা গড়ে ওঠা ইত্যাদি বিষয়, ওই মৌলবাদ এবং ইত্যাদি বিষয়। আমি সংক্ষেপে এটা বলছি যে কোন একটি জনগোষ্ঠী যদি আগ্রাসনের ক্ষেত্রে থাকে, তার আত্মপরিচয় উদ্ঘাটনের জন্য তারা নানা পথ নিতে পারে। একটা যেমন জাতীয়তার প্রশ্ন গড়ে তুলতে পারে ভাষাকে ভিত্তি করে, আবার কখনো কখনো আন্তর্জাতিক প্রতিক্রিয়া যখন মুসলিম জগতের ওপর এসে পড়ে, ধরা যাক যে ইরাকের উপর, আফগানিস্তানের উপর যে এসে পড়ছে, আমরা একটা অংশ দেখছি, তখন এক ধরনের মানুষ এটাকেই ব্যবহার করে মৌলবাদের দিকে মানুষকে ঠেলে নিয়ে যাওয়া, সে একটা আইডেন্টিটি, এবং তারপর ওই সন্ত্রাস এবং ইত্যাদি শুরু হয়ে যায়। ফলে লড়াইটা আসলে জাতীয়তাবাদী ধর্ম নিরপেক্ষতা বনাম আলাদা ধরনের জাতীয়তাবাদী কিন্তু ধর্ম সাপেক্ষতা, এই লড়াইটার ভেতরে মানবিকতা পেতে গেলে ধর্ম নিরপেক্ষতার দিকেই যেতে হয়। দ্বিতীয় প্রশ্ন যেটা বলছেন যে আমাদের বাঙালিত্ব বা ইত্যাদি বিষয়ে, এটা কি পয়লা বসে হঠাৎ আমাদের কাছে আসে? আমি আগেই বললাম যে দীর্ঘকাল ধরে বছরের পর বছর বা কোনো একটি বছরে কোনো একটি সময়ে কোনো একটি জনগোষ্ঠী বা ব্যক্তি যখন মনে করতে শুরু করে বা তার উপর চাপে এসে পড়ে, যার অস্তিত্ব বিনাশের দিকে যাচ্ছে, একদিনের হলেও সেই কথা বলে দিনে কেড়ে স্বাধীনতা, স্বর্গ সুখ তায় হে, স্বর্গ সুখ তায়, ফলে ওইটা ভেবে কোনো লাভ নেই যে আমি একদিন করছি না দশ দিন করছি, একদিনেও প্রতিবাদ হতে পারে, বড় প্রতিবাদ জাতীয় সংহত।
আমরা আমরা একটা বিরতির পরে আবার ফিরে আসছি। ডক্টর গোলাম মোর্শেদ, প্রশ্ন ছিল আরেকটি নিব্রাস পারভিনের, ভাষায় এই মিশ্রণের ব্যাপারে, লাগাতার কিংবা জয়তু কিংবা এ ধরনের আরো প্রচুর মিশ্রণ ঘটছে।
দেখুন,
আমি একটু কথা বলি, উনি বলেছেন তো, আমি মনে করি বাংলা ভাষার ভেতরে একটু বলে নি, এত বেশি আরবি ফার্সি শব্দ আছে, এত বেশি নানা শব্দ এসে পড়েছে, আমাদের বলে তো আমার মতে অত হয়তো স্পর্শকাতর হওয়ার প্রয়োজন নেই।
অধ্যাপক গোলাম মোর্শেদ, আপনি কি বলেন?
আমি যে কথা বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে যে স্বতঃস্ফূর্ত ভাবে যেসব শব্দ আমাদের ভাষায় আসছে, সেগুলো আসার ফলে ভাষা স্নেহানি হচ্ছে না, প্রকাশ ক্ষমতা বাড়ছে, আমার ধারণা অনেক ক্ষেত্রে সৌন্দর্যও বাড়ছে, কাজে এটা নিয়ে বিশেষ বিতর্কের কোনো কারণ নেই। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে যদি জোর করে কতগুলো শব্দ আমদানি করার চেষ্টা চলে, তাহলে অবশ্যই সেটা সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, সেটা এমনকি হয়তো ঠেকিয়ে রাখারও দরকার হতে পারে। যেমনটা আমরা পাকিস্তান সৃষ্টি হওয়ার প্রথম হওয়ার পরে প্রথম 10-15 বছর আমরা লক্ষ্য করেছিলাম, তখন বহু অপ্রচলিত আরবি শব্দ জোর করে বাংলা ভাষায় ঢোকাবার চেষ্টা করা হচ্ছিল, কেন, যাতে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের ভাষার মধ্যে যে পার্থক্য সেটা কমে আসে, সেটা ভালো নয়। কিন্তু এমনিতে শব্দ এলে আমার মনে হয় না কোন শব্দকে ঠেকিয়ে রাখার দরকার আছে।
নিশ্চয়ই। এরপরে টেলিফোন লাইনে কে আছেন? হ্যালো,
ঢাকা থেকে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শেখ, অ্যাডভোকেট। ইংরেজি মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ধনীদের ইংরেজির মাধ্যমে অধ্যয়ন, আমাদের চলনে বলনে বাংলা ভাষার সুষ্ঠু চর্চার অভাব, শৈক্ষণিক মাধ্যমের উপর আকাশ সংস্কৃত ইত্যাদি, আবহমান বাংলা শিক্ষিক ধারাকে ব্যাহত করছে বলে কি আপনি মনে করেন?
ইংরেজি মাধ্যমে, এবং এটাও ভাষা সংক্রান্ত কিছু প্রশ্ন, যে ভাষার উপর যে প্রভাব বিস্তার করছে সাংস্কৃতিক ধারা, সেটা কি মনে করেন অধ্যাপক সান্যাল?
হ্যাঁ, আমি একটা জিনিস ভাবি এরকম, ধরুন আমি যে কলেজে পড়াতাম সারা জীবন ধরে 39-40 বছর ধরে আমি ইংরেজি ভাষা বিদ্যালয়ে পড়িয়েছি কলেজে, বিষয়টা এখনো পর্যন্ত ইংরেজি ভাষা আন্তর্জাতিক নানা সমস্যা এবং প্রশ্নকে গ্রন্থাকারে লিপিবদ্ধ রাখে। আমরা যতদিন না পর্যন্ত আমাদের ভাষায় বইগুলোকে অনুদিত বা নতুন করে না লিখতে পারছি, অথবা আমাদের অর্থনীতিটাকে এমনভাবে যথেষ্ট শক্ত করতে পারছি যে আমাদের নিজের ভাষাতেই আমরা সমস্ত কাজ করতে পারি, তাহলে তো কোনো সমস্যাই নেই। ফলে অন্তর্বর্তী সময় ইংরেজি বাহন বিদ্যালয়ে ব্যবহার করলে অসুবিধা নেই, কিন্তু বাঙালিত্বকে কার্যকর। ধরুন পশ্চিমবঙ্গে অমর্ত্য সেন খুব পণ্ডিত মানুষ এবং পৃথিবীর বিখ্যাত পণ্ডিত, কিন্তু তিনি ইংরেজি স্কুলে পড়েছেন, বাংলা স্কুলে পড়েছেন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে পড়েছেন, এবং বাংলা ভাষা ইংরেজি ভাষা দুটো জানার ফলে তিনি বিশ্বের সংস্কৃতিকে ভালো জেনেছেন।
ডক্টর গোলাম মোর্শেদ, এর সঙ্গে কিছু যোগ করতে চান আপনি?
হ্যাঁ, নিশ্চয়ই। আমার নিজের ধারণা যে ইংরেজি ভালো জানা হচ্ছে এক জিনিস, আর ইংরেজির মাধ্যমে বাঙালি ছেলে লেখাপড়া করছে সেটা হচ্ছে একটা অন্য জিনিস। আপনি যদি সত্যি সত্যি লেখাপড়া শিখতে চান ভালো করে, আপনি যদি কনসেপ্টগুলো ভালো করে বুঝতে চান, আমার নিজের ধারণা তাহলে আমাদের বারবার ফিরে যেতে হবে মাতৃভাষার কাছে। রবীন্দ্রনাথ 1892 সালে এই কথা বলেছিলেন যে যদি আমরা সত্যিকারের শিক্ষাকে সার্বজনীন করতে চাই তাহলে বাংলার মাধ্যমেই লেখাপড়া শেখাতে হবে, এ কোনো বিকল্প নেই। পৃথিবীর যে কোনো সভ্য দেশের দিকে যদি আমরা তাকাই আমরা দেখব যে তারা তাদের দেশের ভাষায় লেখাপড়া করছে। ইংরেজি আমাদের বাংলায় এখন যে আমরা লক্ষ্য করছি পশ্চিমবাংলা এবং বাংলাদেশ উভয় জায়গায় ইংরেজি মাধ্যম বিদ্যালয় অনেক স্থাপিত হয়েছে, তার ফলে কতটা ইংরেজি শিখছে আমি জানি না, কিন্তু বাংলা তারা ভুলে যাচ্ছে। এবং ইংরেজি যে খুব ভালো শিখছে তাও নয়, তার মানে এই সমস্ত তরুণ যারা লেখাপড়া করছে ইংরেজি মাধ্যম স্কুলে তারা বাংলাও শিখছে না ইংরেজিও শিখছে না, তাদের কোনো প্রকাশ ক্ষমতা নেই কোনো ভাষায়।
ধন্যবাদ, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে অনুষ্ঠানে ফিরে আসছি।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
আমাদের আরেকজন শ্রোতা লাইনে আছেন। হ্যালো
হ্যালো, আমি চিন্ময় বিশ্বাস কলকাতা থেকে বলছি। আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে মাননীয় অতিথিগণের কাছে আমার প্রশ্ন, ওই বাংলায় কি একই দিনে পয়লা বৈশাখ উদযাপন করা যায়? কি যদি যায় তাহলে আমাদের কাছে খুবই আনন্দ লাগে, কেননা ওই বাংলায় যখন একই সংস্কৃতি একই ভাষা একই ঋতু একই জলবায়ু, কাজে দুই বাংলায় যখনই আলাদা পয়লা বৈশাখ পালিত হয় ব্যাপারটা খুবই দৃষ্টিকটু লাগে।
অধ্যাপক গোলাম মুর্শিদ, দুই বাংলায় একই দিনে পয়লা বৈশাখ উদযাপনের ব্যাপারটা,
গত 400 বছর ধরে একই দিনে এই উৎসব পালিত হয়েছে এবং আমার ধারণা যে সন্তার তৈরি হয়েছে হিন্দু এবং মুসলিম ঐতিহ্য দিয়ে, একদিকে হিজরি সনের বছর মানে কত বছর হল সেইটার সঙ্গে মিলিয়ে শকাব্দের মাসগুলো মিলিয়ে সৌর মাস মিলিয়ে যে সনের সৃষ্টি হয়েছে এবং এই 400 বছর ধরে বাঙালিরা যে দিন একত্রে পালন করেছে আজও সেই একই দিনে পালন করা উচিত। এবং পঞ্জিকা সংস্কারের নামে যে জিনিসটি বাংলাদেশে হয়েছে স্বাধীনতার পরে আমি মনে করি এটা লজ্জাজনক। আমি লজ্জাজনক এই জন্য মনে করি যে আজকে রবীন্দ্রনাথের জন্মদিন আমরা দুই বাংলায় দুদিন পালন করি, পয়লা বৈশাখ আমরা দুদিন পালন করি দুই বাংলায়, যে সনটা হচ্ছে হিন্দু মুসলমানের একত্রে পালন করার একটা সন, সেই সনটাকে এরকম দেয়াল তুলে দুদিকে ভাগ করে দেওয়া পঞ্জিকা সংস্কারের নামে আমি মনে করি একটা খুব অপচেষ্টা, অত্যন্ত লজ্জাকর একটা চেষ্টা।
আমাদের আরো দুজন শ্রোতা আছেন যারা টেলিফোন করেছেন, আমার মনে হয় তাদের প্রশ্ন একই রকম। হ্যালো
হ্যালো, আমি শাহিন খান মহেশবাসা কালীবাড়ি খুলনা বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন, বাঙালিদের জীবনে বাংলা নববর্ষ একটি খুবই উল্লেখযোগ্য বিষয় যা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কিন্তু আজকাল আমাদের জীবনযাপনে বাংলা নববর্ষ এবং বাঙালি সংস্কৃতি আমরা ভুলতে বসেছি। শুধুমাত্র নির্দিষ্ট দিনে বাংলা নববর্ষ এবং বাংলা সংস্কৃতি আমরা পালন করছি, অন্য দিনে আমরা পশ্চিমা সংস্কৃতি নিয়ে মিশে আছি এবং আমাদের জীবনের সাথে জড়িয়ে পড়ছি, এর কারণটা কি আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমার প্রশ্ন এটাই।
দ্বিতীয় আরেকজন আছেন। হ্যালো
হ্যালো, আমি সুকন্যা বলছি কলকাতা থেকে। তো আমার প্রশ্ন ছিল যে এখন যে মানে বাংলা সংস্কৃতির মধ্যে কালচারটা প্রবেশ করেছে, যেমন ধরুন SMS করে উইশ করা, তারপরে কার্ড দিয়ে উইশ করা, মিষ্টি নিয়ে যাওয়ার বদলে প্রণাম করার বদলে, তারপরে ধরুন হ্যান্ডশেক করে উইশ করা, যে শুভ নববর্ষটা হয়তো বললো হ্যান্ডশেক করে, তো এইগুলো কি বাংলা সংস্কৃতির ধারাটাকে ভেঙে দিচ্ছে না?
টেলিফোন লাইনটা একটু খারাপ ছিল, কিন্তু অধ্যাপক সান্যাল মূল প্রশ্ন দুজনেরই একই, সেটা হল বাঙালি সংস্কৃতি কি পশ্চিমী সংস্কৃতির কাছে ক্রমশই হারিয়ে যাচ্ছে, এর কারণ কি এবং সেই প্রভাব কি আমাদের ঐতিহ্যকে ভেঙে দিচ্ছে কিনা?
সহজে আমি কথাটা বলি, একটা সংস্কৃতি বুঝতে গেলে তো শুধু তো নাচ গান এবং বইপত্র লেখা নয়, বিষয়টা হলো যে অর্থনৈতিক উপায়গুলিকে কিভাবে কার্যকর করা হয়, কিভাবে বন্টন উৎপাদন ইত্যাদি চলে এবং পরিশেষে মানসিক সংস্কৃতি কি করে গড়ে ওঠে। এখন পশ্চিমবঙ্গে এবং পূর্ববঙ্গের ভেতরে বাংলাদেশের মধ্যে প্রথমত ধরুন যে ঐতিহ্যগতভাবে যে উৎপাদন প্রক্রিয়া এবং মালিকানা এবং ইত্যাদি ছিল তার দুদেশেই বদল হয়েছে। দ্বিতীয়ত হলো যে ধনবন্টনের ক্ষেত্রেও জগৎটায় যথেষ্ট বদল হয়েছে। তৃতীয়ত আমরা যে জায়গায় জোর দিচ্ছি সেটা হলো মানসিক সংস্কৃতির একটা অবস্থানগত একটা স্থানিকতা যেন রয়েছে, আমরা সেটাকে ধরে রাখতে চাইছি। আদতে বাংলাদেশের বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি, বিশ্ব বাঙালি আপনারা যারা মার্কিন দেশে রয়েছেন বাঙালি, প্রত্যেকের যে যার নিজস্ব জগতের থেকে অর্থ সামাজিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে ওই মানসিক নন্দিত জগৎটাকে অব্যাহত রাখবেন। কিন্তু ওই যে ইংরেজি বাহন বিদ্যালয় হচ্ছে, মুশফিক সাহেব বললেন, এবং তার উপর ভিত্তি করে ছেলে মেয়েরা পড়তে যাচ্ছে, কেন পড়তে যাচ্ছে, আমি এটা খুব বিরোধিতা যদিও করি, কিন্তু আমি মনে মনে ভাবি এবং দেখি যে সমস্ত জীবিকার জন্য আন্তর্জাতিক প্রেক্ষিতে ছেলে মেয়েদের যোগ দিতে হয়, সেইখানে কোন কোন ভাষার বিশেষ বিশেষ ভূমিকা আছে, ফলে তারা জানতে চায়, বুঝতে চায়, হয়তো ইংরেজি ভালো জানে না, কিন্তু কম্পিউটারটা জানতে গেলে যেটুকু ইংরেজি সেটাই তাদের পক্ষে যথেষ্ট মনে হয়। আমার মনে হয় আদতে আমাদের দেশের বয়স্ক মানুষের তুলনায় তরুণ ছাত্রছাত্রী যুবজন এদের যদি কোনো না কোনো ভাবে অর্থ সামাজিক ব্যবস্থার সঙ্গে যাকে মানসিক সংস্কৃতিটা অব্যাহত ছিল তার সঙ্গে সংযুক্ত রেখে যদি ঐতিহ্যগত ভাবে জাতিকে আমরা বোঝাবার চেষ্টা করি ধারণ করার চেষ্টা করি, তাহলে মনে হয় যে বাঙালিত্বটাকে অর্জিত হতে পারে। দেখুন অস্ট্রিয়া এবং জার্মানি এরা একই ভাষার কথা বলে, কিন্তু সুইজারল্যান্ডের লোকও জার্মান বলে, এটা পৃথিবীতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে শুরু করে ব্রিটেন পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজ, আমেরিকা, সাউথ আফ্রিকা, এরা সবাই কোনো না কোনো ভাবে ইংরেজি বলে।
নিশ্চয়ই আমাদের আরেকজন আমাদের আরো শ্রোতা অপেক্ষা করছেন লাইনে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যালো
হ্যালো, আমি এটি আলামিন আলফা সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি পূর্বোক্ত যে সকল অনুষ্ঠানগুলি হতো বর্তমানে সংস্কৃতি অনুষ্ঠানগুলির মধ্যে পার্থক্য কতটুকু?
একটা প্রশ্ন এসছে যে বাংলাদেশের আগের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে, তিনি সাংস্কৃতিক অনুষ্ঠান শব্দটি ব্যবহার করেছেন, এখনকার অনুষ্ঠানের পার্থক্য কি? ডক্টর গোলাম মোর্শেদ,
আমার কাছে থেকে এটা পরিষ্কার নয় যে অনুষ্ঠানের পার্থক্য কতটা হয়েছে, কিন্তু যে কথা ডক্টর সান্নাল, অধ্যাপক সান্নাল বলছিলেন, আমার ধারণা সেই বা আগের যে প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছিলেন সেই সূত্র ধরে বলতে পারি যে জিনিসটা যোগাযোগের। এখন সমস্ত পৃথিবীটাই ছোট হয়ে গেছে, এখন একটা দেশ আর একটা দেশের কাছাকাছি এসে গেছে, একটা সংস্কৃতি আর একটা সংস্কৃতির কাছাকাছি এসে গেছে, কাজে আমরা আলাদা করে নিজেদের বিযুক্ত করে রাখতে পারি না, আমাদের একজনের প্রভাব আর একজনের উপর পড়বেই। সুতরাং সাংস্কৃতিক অনুষ্ঠানে হোক, কাপড় চোপড়ে হোক, সর্বত্র আমাদের ওপর উন্নয়নের বাইরের জগতের প্রভাব না পড়ে পারে না, তার ফলে খানিকটা পরিবর্তন হবে। যেমন কেক কেটে জন্মদিন পালন করা বাঙালিরা কবে করেছিল? কোনোদিনই করেনি, কিন্তু এখন করছে বইকি এবং করবে।
আমরা আমাদের সময়সীমা প্রায় শেষ হয়ে এসছে, আমি সংক্ষেপে একেবারে 30 সেকেন্ডের মধ্যে অধ্যাপক সান্নালকে বলবো কিছু আর যদি যোগ করা থাকে এই বাংলা নববর্ষ এবং বাঙালি সংস্কৃতির ব্যাপারে।
এইটা বলছি খাদ্য, বস্ত্র, বাসস্থান, পুষ্টি, শিক্ষা, এই সমস্ত কিছু নিয়ে একটা জাতির অন্তর্গত মানসিকতা এবং আচরণ বিধি তৈরি হয়। আমার মনে হয় পয়লা বসে ওই বাংলাদেশে যখন তারা পান্তা ভাত খায়, বিশেষ পোশাক পরিচ্ছদ পরে এবং আনন্দ উৎসব করে থাকে, এবং লোকসঙ্গীত থেকে রবীন্দ্রনাথ আধুনিক কালের গান টানো তারা গান,
ধন্যবাদ,
অনুষ্ঠানের মনে
হচ্ছে। অধ্যাপক গোলাম মোর্শেদ, খুব দ্রুত একটা কনক্লুশন যদি দেন উপসংহার।
আমার ধারণা বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটা মস্ত বড় প্রতীক, এবং এই প্রতীক পালিত হতে থাকবে, এর উপরে যত আঘাত আসবে আমার ধারণা ভেতর থেকে যদি বাঙালিত্ব আমাদের থাকে তাহলে প্রতিবাদ হবে, এই উৎসবকে কেউ ঠেকিয়ে রাখবে।
ধন্যবাদ অধ্যাপক গোলাম মোর্শেদ এবং অধ্যাপক তরুণ সান্নাল আপনাদেরকে আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, ধন্যবাদ।